বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শ্রোতাবন্ধুরা, যে যেখানে এই অনুষ্ঠান শুনছেন সবার প্রতি রইল ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক,
ঈদ মোবারক, ঈদ মোবারক। শ্রোতা বন্ধুরা, ঈদ উল ফিতরের আনন্দ ঘন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দধারা। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ঈদ মানে আনন্দ, তাই ঈদ এলেই আমরা খুশি হই, আনন্দিত হই। যারা রোজা রেখেছেন তারা তিনটি পর্যায়ে অতিক্রম করেছেন, রহমত পর্ব, মাগফিরাত পর্ব এবং নাজাত বা মুক্তি পর্ব। শেষ পর্বে জাহান্নামের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির পাশাপাশি হাজার মাসের চেয়েও উত্তম ও পুণ্যময় একটি রাত পেয়েছিলেন রোজাদারগণ। ঈদ সেজন্যেই আনন্দের, প্রাপ্তির আনন্দ, মুক্তির আনন্দ।
আচ্ছা, যারা রোজা রাখেনি তাহলে কি তাদের ঈদের আনন্দ নেই?
অবশ্যই আছে। তাদেরকে আর চুরি করে বা লুকিয়ে লুকিয়ে খেতে হবে না, সেই আনন্দে তারা ভীষণ খুশি।
অবশ্য ঈদের আনন্দ সবার জন্যই, ধনী গরিব নির্বিশেষে সবার জন্যই সমানভাবে আনন্দ নিয়ে হাজির হয় ঈদ। কবি নজরুল যথার্থই বলেছেন ঈদের গানে,
আলাপে আলাপে ভালো কথায় মনে করেছেন আপনি।
কি কথা?
ওই যে ঈদের গানের কথা।
তাই তো? না, কোনো কথা নয়। আর আগে ঈদের গান শুনবো।
ঈদের গান, আহা মধুর ওই গান, ও মন রমজানের ওই রোজার শেষে
এলো খুশি।
Hello, Kushi.
এই গানটা না আসলেই অন্যরকম, একেবারে প্রাণ জোড়ানো গান। গানের প্রতিটি কথাই ধ্রুব সত্য এবং বাস্তব।
ঠিকই বলেছেন, কিন্তু কতটা বাস্তব সেটা বোঝা যাবে এক্ষুনি।
মানে?
মানে এটা খুব সোজা, ফেতরা দেয়া হয়েছে।
আজকে সবাই ফেতরা দিয়েছে।
এই সবার মাঝে আপনি আছেন তো?
দেখুন, আমার এখনো হিসাব নিকাশ শেষ হয়নি তো, তাই
এবার দেখলেন বাস্তবতার অবস্থাটা দেখলেন। ঈদ শেষ হয়ে গেছে, এখনো ওনার হিসাব নিকাশ শেষ হয়নি। আরে ফেতরা দিতে হয় ঈদের নামাজে যাবার আগে ভাগে, হিসাব নিকাশের সাথে এর কোনো সম্পর্ক নেই রে ভাই।
তাই তো, ফেতরা দেওয়ার জন্যে আবার হিসাব, হিসাব করে তো জাকাত দিতে হয়, তাই না?
হ্যাঁ ঠিক তাই। আসলে এসব কথা যারা বলে তারা হলো কি বলবো,
কয়রিকার প মূর্ধন্য।
আসলে ফিতরার বিষয়টি নিয়ে অবহেলা করা একদম ঠিক না, কারণ যাদেরকে ফিতরা দেয়া হয় তারাও তো ঈদ করবে। আমরা যেমন ঈদের কেনাকাটা আগে ভাগেই করে ফেলি, তাদেরকেও সেই সুযোগ দিতে হবে।
বুঝতে পেরেছি, অন্তত রোজা শেষ হবার দু চার দিন আগেই ফিতরা দিয়ে দিলে ভালো হয়, তাহলে তারাও কেনাকাটা করে আনন্দ ভাগ করে নিতে পারবে। এই তো
আমার মনের পর্দায় ভাসছে কিছু নিরানন্দ মুখ।
কাদের মুখ ভাই?
আর কি বলবো ভাই, মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গা মুসলমানদের মুখগুলো ভাসছে, তাদের শিশুদের ম্লান মুখ, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেনের নারী ও শিশু এবং বৃদ্ধদের করুণ মুখখানা ভাসছে।
এই দেখো, ঈদের আনন্দটাই মাটি করে দিলেন আপনি।
কি বলেন আপনি, আমাদের ভাই না ওরা, ওদের কথা ভুলে গিয়ে আমরা আনন্দ করে বেড়াবো?
না ঠিক তা নয়, আমার মনে ছিল না তো, এখন মনে পড়াতে মনটা ওদের জন্য কেঁদে উঠেছে।
আসলে আমাদের সবার উচিত তাদের জন্য দোয়া করা, সাধ্য মতো তাদের সাহায্য সহযোগিতা করা।
আচ্ছা একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন?
কি বিষয়?
এই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, বিশ্বের বড় বড় মিডিয়াগুলোতে কিন্তু সেসব খবর ঠিকমতো আসছে না।
শুধু আসছে না বললে কিন্তু ভুল হবে, বরং যেটুকু আসছে সেটুকুও বিকৃত এবং ভুল খবর আসছে।
ভুল ভুল খবর?
ইয়েলো জার্নালিজম, মানে হলুদ সাংবাদিকতা।
একেবারে ঠিক তাই।
সেটা আবার কি জিনিস রে ভাই?
কি জিনিস, চলুন আমরা বরং কলরব শিল্পী গোষ্ঠীর কাছ থেকেই শুনি। ৯৯.৯
একটা পিচি মাইয়া রাস্তার মধ্যে খালা রয়েছে, কুত্তাটা গেছে ওই মাইয়াটার কামড় দিবার, ঠিক আছে, একবারে কাছে মনে করো গেছে কামড়টা দিব, এমন সময় একটা পোলা, যুবক পোলা একটা লাঠি লয়ে আইয়া ওই তুমি তো অনেক শক্তিশালী অনেক সাহসী এগুলা কইছে, পরে তো সাংবাদিকরা আইছে, সাংবাদিকরা আয়া ইন্টারভিউ নিছে সবাই রে, ঠিক আছে পত্রিকায় ছাপাইব এর লিগা ছবি তুলছে, পরে এখন ছাপাইব পরের দিন, পরের দিন ছাপাইব আর একটু আগদা, ঠিক আছে, জানা গেল যে ওই পোলাটা একটা মুসলমান,
মুসলমান,
হ্যাঁ, তখন খবর উল্টা গেল, আরে শয়তান না, এরা কি খবর দিল জানো,
কি দিছে,
কইছে যে মুসলমানদের হাত থেকে নিরীহ পশুরা রেহাই পাচ্ছে না, দিন দুপুরে ওয়াশিংটন ডিসির রাস্তায় এক মুসলমান যুবকের হাতে একটি নিরীহ কুকুর নির্মম ভাবে নিহিত।
এবার বুঝলাম কেন মুসলমানদের উপর অত্যাচারের খবরাখবর বিশ্ববাসী জানতেই পারে না।
দেখুন, এই জুলুম নির্যাতন থেকে সাম্রাজ্যবাদ কিংবা তাদের দোসরদের বিরত রাখা যাবে না, তারা করবেই, তবে হ্যাঁ একটা কাজ যদি মুসলমানরা করতে পারে তাহলে সম্ভব।
কি কাজ, কি কাজ?
মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে আর সাম্রাজ্যবাদীরা সাহস পাবে না মুসলমানদের উপর অত্যাচার করার। নজরুলের গানের ভিতর সেই কথাটাও রয়েছে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে।
আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। এভাবে যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়া যায় তাহলে আর থাকবে না মুসলমানদের দুর্বলতা।
হ্যাঁ ঠিকই বলেছেন, বিশ্বকে জয় করতে পারবে তারা, আবার পশ্চিমা আধিপত্যবাদের হাতে আর আগ্রাসনের শিকার হতে হবে না।
ঈদ আমাদের সেই শিক্ষাই দিক।
মহাকবি কায়কোবাদও কিন্তু একই ধরনের ঐক্যের কথা বলেছেন এই ঈদের দিন প্রসঙ্গে লেখা তার ঈদ আবাহন কবিতায়।
আজিয়ে ঈদের দিনে হয়ে সব এক মনপ্রাণ, জাগায়ে মুসলিম সবে গাহ আজি মিলনের গান, ডুবিবে না তবে আর ঈদের এই জ্যোতিষ্মান রবি, জীবন সার্থক হবে ধন্য হইবে এ দরিদ্র কবি।
আচ্ছা, কবিতার প্রসঙ্গ যেহেতু এসেই গেল তখন একটা আবৃত্তি শুনলে কেমন হয়?
বাহ বাবা, কি চমৎকার প্রস্তাব, হয়ে যাক না আবৃত্তি।
জি হয়ে যাক নাসির ভাই।
জি জি নাসির ভাই, হয়ে যাক না একটা কবিতা।
সোহেল ভাই, রশিদ ভাই, আপনাদের অনুতত্ব রক্ষা না করার উপায় নেই, কিন্তু কোন কবিতাটা যে পড়ি,
ওই যে কবি গোলাম মুস্তফার ঈদ উৎসব আছে না, ওটাই হোক না।
হ্যাঁ ঠিকই বলেছেন আব্দুর রশিদ ভাই, নাসির ভাই নিশ্চয়ই আপত্তি করবেন না।
প্রশ্নই আসে না, শুরু করুন নাসির ভাই প্লিজ।
ঠিক আছে, শুরু করা যাক।
আজিকে আমাদের জাতীয় মিলনের পুণ্য দিবসের প্রভাতে, কে গো ওই দ্বারে ডাকিয়া সবাকারে ফিরিছে বিশ্বের সভাতে, পুলকে সদা তার চরণ চঞ্চল উড়িছে বায়ু ভরে বসন অঞ্চল, সকল তনু তার শুভ্র সুকুমার স্নিগ্ধ স্বরগের আভাতে, কণ্ঠে মিলনের ধ্বনিছে প্রেমবাণী বক্ষে ভরা তার শান্তি, চক্ষে করুণার স্নিগ্ধ জ্যোতিভার বিশ্ববিমোহন কান্তি, প্রীতিয় মিলনের মধুর দৃশ্যে এসেছে নামিয়া সে নিখিল বিশ্বে, দর্শে সবাকার ঘুচেছে হাহাকার বিয়োগ বেদনার শ্রান্তি, আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মূর্তি লোকে আছে হর্ষে, আজিকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে, এ ঈদ হোক আজি সফল ধন্য নিখিল মানবের মিলন জন্য, শুভ যা জেগে থাক অশুভ দূরে যাক খোদার শুভাশিস বর্ষে।
বাহ কি চমৎকার দোয়া, শুভ যা জেগে থাক অশুভ দূরে যাক খোদার শুভাশিস স্পর্শে, পৃথিবীর সকল মানুষের জন্য এবারের ঈদে এই দোয়াই থাকল।
জি, রেডিও তেহরানের পক্ষ থেকে এই দোয়াই থাকুক সবার জন্য।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুন না কেন, যারা আমাদের এই ঈদ ম্যাগাজিন শুনছেন সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এবার বিদায় নেবার পালা। কাজী নজরুল ইসলামের মোনাজাত সঙ্গীতটি শুনতে শুনতে বিদায় নেওয়া যাক। পরিবেশন করছেন বিখ্যাত নজরুল শিল্পী খালিদ হোসেন।
তো শ্রোতা বন্ধুরা, সঙ্গ দেওয়ার জন্য আপনাদের আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ঈদ আনন্দধারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
শোনো শোনো ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, আমার হৃদয় দিবস রাত, শোনো শোনো ইলাহি আমার মুনাজাত, শোনো আমার যেন কানে শুনি সদা তোমারি কলাম হে খুদা।
প্রবাসে ঈদ, শ্রোতা বন্ধুরা, ঈদের আনন্দ ঘন এ মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ঈদ হচ্ছে রোজাদারদের জন্য আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারের সুসংবাদ প্রাপ্তির দিন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, ইবাদত ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি পালন করতেন। আর সেই ধারাবাহিকতায় সারা বিশ্বের মুসলমানরা হিংসা, বিদ্বেষ ও বৈষম্য ভুলে মেতে ওঠেন ঈদের আনন্দে।
ঈদ আনন্দে দেশে সবাই যখন আত্মহারা, তখনও প্রবাসীরা থাকেন কর্মস্থলে নয়তো ঘুমে। ঈদের রাত পেরিয়ে সকালবেলা ঘুম ভাঙার পর আশপাশে যখন পরিবারকে দেখা যায় না, তখন নিজের অজান্তেই চোখে পানি চলে আসে, মনে পড়ে যায় চিরচেনা গ্রামে ঈদ উদযাপনের স্মৃতিগুলো।
বন্ধুরা, এসব কথা বলার উদ্দেশ্য নিশ্চয় ধরতে পেরেছেন। হ্যাঁ, ঈদুল ফিতর উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানের আজকের পর্বটি সাজানো হয়েছে প্রবাসীদের ঈদ নিয়ে। এতে অংশ নিয়েছেন তুরস্ক, সৌদি আরব ও সিঙ্গাপুরের কয়েকজন প্রবাসী। আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। বন্ধুরা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিকল্পনা, প্রত্যাশা আর প্রস্তুতির কমতি থাকে না। ঈদের আগে কেনাকাটা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী মানুষের কেউ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেয়া, আর ঈদের দিন সকালে মিষ্টি খেয়ে দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, নামাজ শেষে বাড়িতে ফিরে মা বাবাকে সালাম করা, সালামি আদায় করা, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, এভাবেই কেটে যায় ঈদ।
কিন্তু মিষ্টি মুখে নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া প্রবাসীদের জন্য যেন কেবলই স্মৃতি। ঈদের দিন সকালবেলা ঘুম ভাঙার পর আশেপাশে বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় স্বজনকে না পেয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে তাদের। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে ঈদের দিনও তাদের কেউ কেউ কাজে যেতে বাধ্য হন। ঈদের আনন্দ বঞ্চিত সেই সব প্রবাসীদের নিয়ে এবারে রয়েছে একটি গান।
দূর প্রবাসে পড়ে
স্বজনকে ফেলে আছে যারা দূর প্রবাসে পড়ে তোমাদের জানাই সালাম তোমাদের জানাই সালাম তোমাদের জানাই সালাম তোমাদের জানাই সালাম বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ফেলে
পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছেন সেসব প্রবাসীকে জানাই ঈদ মোবারক আসসালাম। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব কয়েকজন প্রবাসী বাংলাদেশের সঙ্গে।
প্রথমে আমরা যার সাথে কথা বলবো তার পরিচয় জানা যাক।
আমার নাম আরাফাত রহমান আরাফাত। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে আমি জব করি। আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, বাংলাদেশেই জব করেছি, তারপরে মালয়েশিয়াতে 8 বছরের মতো ছিলাম। এই মুহূর্তে আমি তুরস্কে আছি, বুরসা শহরে, পরিবার সহই আছি এখানে।
আরাফাত ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইব প্রবাসে সাধারণত কিভাবে ঈদ কাটে।
প্রবাসে ঈদ এর অনুভূতিটা ভিন্ন, এক একজনের এক এক রকম। আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি যে প্রবাসে অপরিচিতরাই পরিচিত হয়ে যায় বাংলাদেশি। ধরেন আমি মালয়েশিয়াতে ছিলাম অনেকদিন, ওখানে যারা বাংলাদেশিদের সাথে পরিচয় হয় বা আমার বন্ধুত্ব হয় তারাই আসলে আমার নিকটাত্মীয় হয়ে যায়। আমরা ঈদের সময় আমাদের প্রতিবেশী বাংলাদেশি যারা ছিলেন তাদের সাথে নিয়ে খুবই আনন্দের সাথে একে অপরের বাসায় গিয়ে একে অপরকে দাওয়াত দিয়ে সুন্দরভাবে বাংলাদেশে যেরকম ঈদ করেছি সেভাবে করেই করার চেষ্টা করেছি আসলে।
প্রবাসে ঈদ কষ্টের হলেও পরিবার নিয়ে কাটাতে পারলে যে তেমন কষ্ট মনে হয় না তা জানলাম আরাফাত ভাইয়ের কাছ থেকে। এবার আমরা তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে মাস্টার্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবা আক্তারের কাছ থেকে শুনব তার প্রবাস জীবনের প্রথম ঈদের স্মৃতি।
প্রবাসে প্রথম ঈদটা যখন করি সেটা তো আসলে খুবই কষ্টের ছিল। আমি আমাদের রুমে একা ছিলাম, আমার পাশের রুমে আরেকটা মেয়ে, সেও একা ছিল, তার নাম ছিল সাদা, সাদা হাসান। সে ইথিওপিয়ান মুসলিম। আমরা হচ্ছে ঈদের দিন সারাদিনই মন খারাপ, সেখানে আমরা দুজন এই শুয়ে বসে ইউটিউব ভিডিও দেখে গান শুনে হাঁটাহাঁটি করে কাটিয়েছি। সন্ধ্যার দিকে আমি হলো আমার পাশের রুমে গিয়ে নক দিলাম, ভাবলাম দেখি সাদা কি করছে। তো গিয়ে বললাম যে তুমি কি করছো, তো দেখলাম তার চোখ মুখ ফোলা, সে সারাদিন শুয়ে কান্নাকাটি করেছে। আমি বললাম যে কি ব্যাপার, সে বলে যে বলো না প্রথম ঈদ করছি, আমার বাবা তো এই ঈদে আমাদের সাথে নাই, ওর বাবা মারা গিয়েছিলেন ওই বছর। তখন আমি বললাম যে চলো আমরা একটু বাইরে যাই। তো তাকে নিয়ে আমি একটা ইয়েমেনি রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের বাইরে একটা টেবিল পাতা ছিল, সেখানে বসে আমরা দুজন ইয়েমেনি খাবার খেলাম, একটু ছবি তুললাম, রাস্তায় হাঁটলাম কিছুক্ষণ, ছোটোখাটো একটু আড্ডা টাড্ডা দিলাম। এটা ছিল প্রবাসের প্রথম ঈদ।
আপনার প্রবাসে প্রথম ঈদের স্মৃতিচারণ শুনলাম। তো রেডিও তেহরানের শ্রোতাদেরকে আপনি কিছু শোনাতে চাইলে শোনাতে পারেন।
আমি এখন আবৃত্তি করব তুর্কি কবি উজদেমির আসাফের আয়নার খেলা। একটি শিশুর জন্ম হল, আমি যার নাম, মানুষের দলে ভিড়লাম, হেসে খেলে হলাম বড়, ঘর খাট পালঙ্কে। একটি আয়নার জন্ম হল, দেখলাম ভিড়ে গেল আয়নার দলে, কাজে লাগে বেশ, কিনলাম হাট বাজার আড়ঙ্গে। এতটা বছর ধরে দেখলাম মুখ, কখনো করেনি বারণ, ছিল মামুলি আয়নারই মতন। এক ভোরে উঠলাম দাঁড়িয়ে সে সামনে, ক্রুদ্ধ বিরাগে কাঁচের টুকরো এক নির্বোধ, নিজেকে আয়না ভেবেছে।
চমৎকার উচ্চারণে কবিতাটি শোনানোর জন্য মাহবুবা আক্তার আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সারা বিশ্বে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ঈদ উদযাপিত হয়। সেই ঈদের অভিজ্ঞতা জানতে চেয়েছিলাম সিঙ্গাপুর প্রবাসী শাহিদ রানার কাছে। তিনি বললেন,
গত বছর করোনাকালে ঈদ বলতে অনেকটা দুর্বিষহ ও আতঙ্কের মধ্যে কেটেছে দিনগুলো। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও এই আনন্দের দিন বের হতে না পারা, ভালো কিছু রান্না না করতে পারা অনেকটাই কষ্টের। তারপরও চেষ্টা করেছি কিছু সংখ্যক চুপি সরে ঈদের নামাজটা আদায় করার জন্য, এবং বরাবরের মতোই বাহির থেকে ক্যাটারিংয়ের খাবার পৌঁছে দেয় সবার রুমে রুমে। তবে সেদিনের খাবারটি ছিল একটু ভিন্ন, ভাতের বদলে বিরিয়ানি, সাথে ছিল ডিম ও সেমাই। খাওয়া দাওয়া শেষ করে দেশে প্রিয়জনদের সাথে কথা বলে এবং করোনার ভয়ে আতঙ্কে চিন্তায় শুয়ে শুয়ে কেটে গিয়েছিল সেই দিনটি, সেটি কখনো ভোলার নয়।
শাহিদ রানার পর এবার আমরা সৌদি আরবের তাবুক শহরে অবস্থানরত রেডিও তেহরানের শ্রোতা জাফরুল ইসলাম জাফরের কাছ থেকে প্রবাসে ঈদ উদযাপন সম্পর্কে জানব।
প্রবাসে আমার ঈদ সাধারণত কাটে যে ঈদের দিন ঈদের নামাজ পড়ে এসে সারাদিন হয়তো ঘুমের ভিতরে, এরপর বিকেলবেলা বন্ধুদের বাসায় খাওয়া দাওয়া বা কিছু আড্ডা, বিশেষ করে দুবা সাগর বা লোহিত সাগর আছে তাবুক শহরের পাশে, তাবুক শহর থেকে প্রায় 250 কিলোমিটার। তো সেখানে যাই এবং মাছ ধরার কাজে যে আনন্দটা সবাই ভাগাভাগি করে।
শ্রোতা বন্ধুরা, এবারে আমরা এমন একজন প্রবাসীর কথা শুনব যিনি প্রবাসে আসার পর এ পর্যন্ত 17টা ঈদ পার করলেও একবারও পরিবারের সাথে ঈদ কাটাতে পারেননি। কিছুদিন আগে তার মেয়ে তাকে এবারের ঈদে বাড়ি যাওয়ার বায়না ধরে। তারপর কি হলো জানা যাক সিঙ্গাপুর প্রবাসী ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে।
আমি একজন স্বার্থপর বাবা, আমি একজন অপরাধী বাবা, আমি একজন ভিক্ষুক বাবা। কারণ আমি 2012 সালে সিঙ্গাপুরে আসি, তার 18 দিন পর আমার ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। এরপর আমি 4 বার দেশে গিয়েছি, কিন্তু আমি কোনো ঈদে ছুটি নিতে পারিনি বা ছুটি কাটাতে পারিনি। প্রায় রমজান ঈদ ও কুরবানি ঈদ মিলে ১৭টা ঈদ আমি পবার জীবনে কেটে দিয়েছি। আজ আমার মেয়ে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, বাবা ঈদের তো আর কয়দিন বাকি, আপনি আসবেন না? এবার কিন্তু আসবেন, আপনি না আসলে আমি ঈদ করবো কীভাবে? আপনি না আসলে আমি নতুন জামা কাপড় পরব না। আপনি কিন্তু আসবেনই, আপনি শুধু বারবার বলেন আসবেন কিন্তু একবারও আসেন না। সবাই সবার বাবার সাথে ঈদে যা আনন্দ উপভোগ করে, কিন্তু আমার বাবা নেই, আপনি শুধু মিথ্যা কথা বলবেন, আসবেন বলে আসেন না। আমার এই মেয়ের কথাগুলো শুনে আমার হৃদয়ের ভিতরে অটোমেটিক কান্না চলে আসছে। সারা রাত নীরবে কেঁদেছি, এই তো হলো আমাদের ফবার জীবন।
সত্যি অনেক কষ্ট ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন আরাফাত ভাই। তো বন্ধুরা, এবারে আমরা তুরস্ক প্রবাসী আরাফাত ভাইয়ের কাছ থেকে জানব তাঁর একটি ঈদের স্মৃতি।
প্রবাসে ঈদের আসলে অনেক স্মৃতি, অনেক মধুর স্মৃতি, অনেক কষ্টের স্মৃতি থাকে। তো কষ্টের স্মৃতি আমি আসলে বলতে চাচ্ছি না, বরং একটা মধুর স্মৃতিই আমি বলি। সেটা হচ্ছে বিগত দুই বছর আগে মালয়েশিয়াতে কিছুদিন আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা কেবলই ইন্টারমিডিয়েট পাশ করে মালয়েশিয়াতে এসছে লেখাপড়ার উদ্দেশ্যে, অনার্স ব্যাচেলর ডিগ্রি করার জন্য। ছেলেটার নাম রাকিব। তো সে তার জীবনে আমি বুঝতে পারছি, যেটা আমি যেটা পার করে এসেছি, যে বাবা মার সাথে ঈদ করা অল্প বয়সে, যেটা সে ইন্টারমিডিয়েট পাশ করেছে কেবলই, তো সেই সে একা, মানে সে এখানে তার আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু আমার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়। সে আমার বাসায় আসা যাওয়া করে এবং আমিও তার সাথে বিভিন্ন জায়গাতে যাই বা নিয়ে যাই। পরে যখন ঈদের দিন আসলো, তাকে আমি আমার সাথে করে সকাল থেকে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন আমার আত্মীয় আমার বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমি তাকে নিয়ে যাই সাথে করে, আমার পরিবারের সাথে করে। তো সে দিন শেষে যখন বাসায় ফিরে যাচ্ছে, যাওয়ার পরে সে আমাকে যে কথাটা বলল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, যে যে ভাইয়া আপনি আমাকে বুঝতে দেননি যে আমি বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছি বাবা মা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া। এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং এই কথাটা আমার মনে হয় আজীবন মনে থাকবে, যে ছেলেটা বিদেশের বাড়িতে প্রথম ঈদ করছে এবং সে আমার সাথে আমার পরিবারের সাথে ঈদ করতে পেরে তার পরিবারের কথা এবং তার পরিবারের যে শূন্যতাটা সে অনুভব করেনি, এই মধুর স্মৃতিটা আমার আসলে সারা জীবন মনে থাকবে।
সত্যি একটি মধুর স্মৃতি শোনালেন আপনি। যারা পরিবার নিয়ে প্রবাসে থাকেন, তাদের উচিত এভাবেই নিজ দেশের প্রবাসীদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া।
তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি শেষ করব বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের ঈদ মোবারক কবিতার কিছু অংশের আবৃত্তি শুনিয়ে। আবৃত্তি করেছেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
শতযোজনীর কত মরুভূমি পাড়ায় এগো, কত বালু চরে, কত আঁখি ধারা ছড়ায় এগো, বরষের পরে আসিলে ঈদ। ভুখারির দ্বারে শাওগাত বইয়ের জোয়ানের, কণ্টক বনে আশ্বাসে নেগুল বাগের, সাকিদ জামের দিলে তাগিদ। খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক, বধু জাগে আজ নিশীথ বাসরে নির্নিমিক। ইদল ফিতর আনিয়াছে তাই নববিধান, ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার, ভোগের পেয়ালা উপচয়ে পড়ো তব হাতে, তৃষ্ণাতুরের হিস্যা আছে ও পেয়ালাতে, দিয়া ভোগ করো বীর দেদার। পথে পথে আজ হাঁকিব বন্ধু ঈদ মোবারক আসসালাম, ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনি ফুল কালাম, বিলিয়ে দেওয়ার আজি কি ঈদ। আমার মনের অনুরাগে রাঙা ঈদগারে, সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে, দেহ নয় দিল হবে শহীদ, বরষের পরে আসিলে ঈদ।
আমরা সবাই সব ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে সহমর্মিতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করব, এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয় জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কি করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কি কি কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। গত আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেছি, আজকের আসরেও তারই ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করব। সুস্থ পরিবারের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
মানুষের শারীরিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি দিক হল খাদ্য ও পুষ্টি। শরীরের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা পূরণ করে এই খাদ্য এবং তার পুষ্টিগুণ। পুষ্টিহীনতার কারণেই মানুষ বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সে কারণেই সবার উচিত খাবারের সুচিন্তিত একটি পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজনে একটি খাদ্য সূচি তৈরি করে নেওয়া ভালো। আজকাল অবশ্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে জন সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরেও আরও বেশি জ্ঞান এবং যথাযথ অনুশীলনের প্রয়োজন রয়েছে। কেননা জেনে শুনেও ক্ষতিকর বহু খাবার মানুষ এখনও নির্দ্বিধায় গ্রহণ করে থাকে।
সর্বসাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে এখনও বয়স্কদের মধ্যে শতকরা 45% স্থূলতা ও অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। বয়স্ক বলতে বোঝানো হয়েছে 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের লোকজন। দুঃখজনকভাবে শিশুদের মধ্যেও বিরাট সংখ্যক প্রয়োজনীয় ওজনের তুলনায় অনেক বেশি মোটা এবং অনেক বেশি ওজন সমস্যায় ভুগছে। এর কারণ হল শারীরিক অনুশীলনবিহীন জীবনযাপন পদ্ধতি। আগেকার দিনে এই সমস্যাটা এতটা ব্যাপক ছিল না, কারণ তখন শারীরিকভাবে পরিশ্রম করার প্রবণতা এখনকার তুলনায় বেশি ছিল। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর।
বলছিলাম, 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের মানুষের মধ্যে রোগ ব্যাধি বৃদ্ধির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর কিছু কারণের কথা আমরা বলেছি, অন্যান্য কারণের মধ্যে রয়েছে তেলে ভাজা খাবার গ্রহণের পরিমাণ বৃদ্ধি, লবণযুক্ত খাবার গ্রহণ, ফ্রোজেন খাবার খাওয়া, বিচিত্র ক্যানের খাবার, চিনিযুক্ত খাবার গ্রহণের মাত্রা বৃদ্ধি, পাস্তরিত ও রেডিমেড খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাওয়া, অপ্রাকৃতিক জুস, চর্বিপূর্ণ গোশতের তৈরি খাবার সহ আরও বিচিত্র খাবার খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি হ্রাস পেয়ে গেছে। আর এই রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অর্থাৎ পরিপূর্ণ সুস্থতা অর্জনের উপায় হল পুষ্টি সংক্রান্ত সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনার মধ্যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা খাদ্য সূচি থাকা উচিত, যার মধ্যে থাকবে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ পদার্থ, পানি এবং ফাইবার গ্রহণের সঠিক মাত্রা ও পরিমাণ। কায়িক বৃদ্ধি, শরীরের যথার্থ কার্যক্ষমতা ও উন্নয়নের স্বার্থে এই খাদ্য উপাদানের সঠিক মাত্রা ও পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এইসব উপাদান যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে এবং আমরা যদি সঠিকভাবে তা গ্রহণ করি, তাহলে বলা যেতে পারে আমাদের খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ এবং সঠিক।
খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ হলে তার লক্ষণ ফুটে উঠবে আমাদের দেহে, যেমন বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মধ্যে মিল থাকবে, স্কিন ও চুল তরতাজা ও সতেজ থাকবে, নখ থাকবে নিরোগ এবং গোলাপি রঙের, চোখগুলো হয়ে উঠবে প্রখর দৃষ্টি সম্পন্ন ও অনুসন্ধানী, ক্ষুধা থাকবে বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত থাকবে পরিষ্কার, বুদ্ধি ও উপলব্ধি থাকবে পরিপূর্ণ, প্রতিক্রিয়া থাকবে দৃঢ় আর ব্যক্তিত্ব থাকবে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ। তবে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল যে কয় প্রকারের খাবারের কথা আমরা বলেছি সেগুলো কিভাবে এবং কি পরিমাণ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়টি ব্যক্তির দৈহিক ও মানসিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলে।
উদাহরণস্বরূপ বলা যায়, পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন যে চাহিদার চেয়ে বেশি পরিমাণ গোস্ত কিংবা গোস্তযুক্ত খাবার খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। আবার সিরিয়াল জাতীয় খাবার যাতে ভিটামিন বি থাকে, কম খেলে পাগলামি কিংবা মেজাজ খারাপের মতো মানসিক রোগ দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই মনে করছেন উচ্চ রক্তচাপ বৃদ্ধি, মোটা হয়ে যাওয়া, হার্টের রোগ ইত্যাদি অনেকটাই জেনেটিক বা বংশানুক্রমিক। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যথাযথ খাদ্যাভ্যাসের মাধ্যমে বংশানুক্রমিক রোগগুলোকে প্রতিহত করা সম্ভব কিংবা একটু বেশি বয়সে নিয়ে যাওয়া সম্ভব। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, বিচিত্র ক্যান্সার ইত্যাদি পুষ্টিকর খাবারের মাধ্যমে প্রতিহত করা যায় বলে মনে করেন তারা। Thank you.
পুষ্টিক জ্ঞান তাই খুব জরুরি। যে কয় প্রকারের খাবার আমাদের দৈনন্দিন গ্রহণ করা উচিত সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে। লবণ কম খেতে হবে, চিনি বা শর্করাযুক্ত খাবারের পরিমাণ কমাতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফল ফলাদি ও দানাদার শস্য বেশি বেশি খেতে হবে, সিরিয়াল এবং ফাইবারযুক্ত রুটি খেতে হবে, সর্বোপরি শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। তাহলেই পরিবারে রোগ ব্যাধির পরিমাণ কমে আসবে এবং বৃদ্ধি পাবে সুস্থতা ও সবলতা। আর এই সুস্থতা ও সবলতাই একটি পরিবার ও সমাজের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সুবিধা ও সাফল্যের অন্যতম কারণ। আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন হয়ে উঠতে পারি সেই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
যারা আমাদের দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।